রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনিভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরো একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি।
আলহামদুলিল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের যে আমরা বিষয় নিয়ে এসেছি, রমজান মাসে যারা রোজা রাখে না তার কি ক্ষতি রয়েছে। মুবাল্লিক ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন, আসেন মুবাল্লিক ইসলামী ভাই থেকে কিছু শুনি। জি মদিনা।
জি মাদানী চ্যানেল দর্শক বৃন্দগণ, আসুন আজ যেহেতু আলহামদুলিল্লাহ রোজা না রাখার ক্ষতির বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের এক দিনের রোজা শরীয়তের অনুমতি ও রোগাক্রান্ত হওয়া ছাড়া ভেঙে ফেলেছে, অর্থাৎ রাখেনি, তাহলে সমগ্র মহাকাল যাবৎ রোজা রাখলেও সেটার কাজা সম্পন্ন হবে না, যদিও পরবর্তীতে সে রোজা রেখেও নেই।
আল্লাহ আল্লাহ। কি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় কি রোজা, তাহলে সে যদি আজীবন রোজাও যদি রেখে নেয় তাহলে সেই রোজা সমতুল্য হবে না। তো আমাদের উচিত যাতে করে আমরা মাহে রমজানের সম্মান করি, আর সম্মান করে যাতে আমরা মাহে রমজানের সব কয়টি যাতে আমরা রোজা রাখতে সক্ষম হই। দেখুন, আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে, মওলা আমাকে তৌফিক দাও যাতে মাহে রমজানের সব কয়টি আমি রোজা রাখতে পারি। যে ব্যক্তি রোজা রাখে তো আল্লাহ তাআলা তার উপরে রহমতের দৃষ্টি অবতীর্ণ করে, আর রোজাদারের জন্য আরশবাহী ফেরেশতা মাগফিরাতের প্রার্থনা করে। সমুদ্রে যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো সে রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানে সব কয়টি রোজা রাখার তৌফিক দান করুক, নিজের ছেলে নিজের মেয়েকে যাতে আমরা উৎসাহ প্রদান করি যে তোমরাও রোজা রাখো, যারা বালিক ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা রোজা রাখার জন্য আমরা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে দুজন লোক আমার নিকট আসলো আর আমাকে এক দুর্গম পাহাড়ের উপরে নিয়ে গেল। আমি যখন পাহাড়ের মাঝামাঝি পৌঁছলাম তখন খুব ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তখন আমাকে বলা হলো, এটা জাহান্নামীদের আওয়াজ। তারপর আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। তখন আমি এমন কিছু লোকদের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদেরকে তাদের পায়ের রগ দ্বারা গোড়ালিতে বেঁধে উপর করে লটকানো হয়েছে, আর ওইসব লোকের চিবুকগুলো চিরে ফেলা হচ্ছে, ফলে সেগুলো থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তখন জবাব দেওয়া হলো, এসব লোক রোজা ভঙ্গ করত, অর্থাৎ ইফতারের পূর্বে রোজা ভঙ্গ করে ফেলতো, রোজা রাখত না, যদিও রাখত তাহলে ভেঙে ফেলতো ইচ্ছাকৃত ভাবে। তো দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি মাহে রমজানে ইচ্ছাকৃত ভাবে রোজা ছেড়ে দিবে তার কেমন ভয়ঙ্কর শাস্তি রয়েছে আখিরাতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় করার তৌফিক দান করুক, আর মাহে রমজানে সব কয়টি রোজা রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভোর প্রায় 5:45 মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন নিগরানী সূরার সুন্নাতে ভরা বয়ান।
দাওয়াত ইসলামিকে আলমি মাদানী মরকজ ফেজানে মদিনা বাবুল মদিনা করাচি মে ঢেরো ঢের আশিকান রসুল মোতাকিফিন ইসলামী ভাই জমা হ্যাঁ, ماہ رمضان المبارک کا پہلا جمعہ نصیب ہو گیا ہے. ہمارے بزرگان دین رحمہم اللہ المبین یہ بڑے اس معاملے میں حساس تھے اور اپنے اعمال کو، اپنے کاموں کو، اپنے معاملات کو بڑے غور سے دیکھا کرتے تھے. ہم تو ایک نماز پڑھتے ہیں تو پھولے نہیں سماتے، آئے میں نے نماز پڑھی، میں نے نماز پڑھی، سجدہ کیا، ایک روزہ رکھا، ایک اعتکاف کر لیا تو ہم سمجھتے ہیں کہ ہم نے کو بہت زبردست کام کیا. نہیں، اللہ تعالیٰ کے نیک بندے یہ صائم الدہر اور قائم اللیل ہوا کرتے تھے، یعنی کہ دن بھر روزے رکھتے تھے، رات رات بھر عبادت کیا کرتے تھے، پھر بھی اللہ کے حضور روتے تھے کہ یا اللہ تو ہماری عبادت قبول فرما لے ورنہ کہیں ہم برباد نہ ہو جائیں. اولیاء کرام میں ان کا شمار ہوتا تھا، مگر وہ اپنی عبادتوں کو کبھی بھی اس طرح نہیں دیکھا کرتے تھے کہ ہم تو بڑے عبادت گزار ہیں، ہم تو بڑے نیک ہیں، ہم نے تو بڑے سجدے کر لیے، میں نے تو یہ بھی کر لیا، میں نے تو وہ بھی کر لیا. نہیں، یہ اللہ سے ڈرا کرتے تھے. ہم نماز شروع کرتے ہیں، ہمارا دماغ کہیں اور ہوتا ہے، ذہن کہیں اور ہوتا ہے. ہم سجدہ کرتے ہیں سبحان ربی العالی، مگر ہماری توجہ کہیں اور ہوتی ہے. ہم رکوع کرتے ہیں، اللہ کے حضور جھک رہے ہیں، ہم جھکتے وقت کیا یہ ذہن میں آتا ہے یا اللہ تیری کبریائی کے آگے میں اپنے سر کو جھکا رہا ہوں. ہماری نمازوں کا یہ حال ہے، ہماری عبادتوں کا یہ حال ہے. اپنا جائزہ لیتے رہے، اپنے آپ کو ٹٹولتے رہے، اپنے آپ کو دیکھتے رہے. ہمارا کام تو یہ ہے کہ اللہ تعالیٰ نے جو فرمایا ہم وہ کریں، اور اللہ تعالیٰ نے جس سے روکا اس سے رک جائیں. ہمیں پیدا کرنے والا رب ہے، ہم اس پر ایمان لائیں، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم. ہم کلمہ پڑھنے والے ہیں، ہم اللہ تعالی کی وحدانیت پر، اس کے احکام پر ایمان لانے والے ہیں، رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم کی رسالت اور آپ کے ارشادات پر ہم ایمان لانے والے ہیں. جو پیارے آقا نے فرمایا کرو تو ہم کریں، جس سے رکنے کا کہا اسے رک جائیں. آگا اپنی موت سے کوئی بشر نہیں، سامان 100 برس کا پل کی خبر نہیں. ہمیں اطلاع ملتی ہے کہ فلاں مر گیا، فلاں کا انتقال ہو گیا، لیکن ہمیں اپنی موت یاد نہیں آتی. ہم اپنے آپ کو نہیں ڈراتے کہ اس کی جگہ میں بھی ہو سکتا ہوں. آج اس کا اعلان ہوا، کل میرا اعلان ہوگا. آج میں جناب ہوں، کل میں مرحوم ہو جاؤں گا. ہمارا دل تلاوت میں نہیں لگتا، ہمارا دل مسجد میں بھی نہیں لگتا. 1,44,00,000 گناہگار بخشے جاتے ہیں جمعہ میں. مجھے جمعہ بھی ملا ہے، مجھے رمضان بھی ملا ہے، اے اللہ کرم کرتے ہیں، میں سارے گناہوں سے توبہ کرتا ہوں، کرم کرتے ہیں، اللہ بخش دے، اللہ بخش دے، اللہ بخش دے، اللہ مجھے بخش دے، اللہ مجھے بخش دے، اللہ مجھے بخش دے. آج جمعہ، اللہ بخش دے، مجھے بخش دے، مجھے بخش دے، دے سبب یا الہی،
দেখেছেন বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম.
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি. আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রারম্ভে যেই ওযু করতে হয়, ওযুর মুস্তাহাব্বাত অর্থাৎ মুস্তাহাব বিষয়াদি এবং মাকরুহাত হুজুর মধ্যে যা অপছন্দনীয় কাজ রয়েছে তদ বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কিছু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা শুরু করছি ওযুর মুস্তাহাব বিষয় আদি। নাম্বার এক, যখনই আমরা ওযু করতে যাব তখন দিক বেছে নিব কিবলার দিক। কোন দিক? কিবলার দিক। নাম্বার এক, কিবলামুখী হওয়া। নাম্বার এক, কিবলামুখী হওয়া। কিবলামুখী হয়ে ওযু করা মুস্তাহাব, করলেন তো সওয়াব পেলেন। নাম্বার দুই, উঁচু জায়গায় বসা, উঁচু জায়গায় বসা। নাম্বার তিন, বসা, বসে উঁজু করা। নাম্বার চার, পানি প্রবাহিত করার সময় অঙ্গসমূহের উপর হাত বুলানো। পানি যখন আমি প্রবাহিত করছি এদিকে পানীয় অঙ্গে নিচ্ছি, সাথে সাথে হাত বুলাতে থাকব। নাম্বার পাঁচ, শান্তভাবে উঁজু করা, ধীরস্থিরভাবে উঁজু করা। নাম্বার ছয়, ওযুর অঙ্গসমূহ প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া। সাত নম্বর হচ্ছে উযু করার সময় প্রয়োজন ছাড়া কারো সাহায্য না নেয়া। এরপরে ডানহাতে কুলি করা, ডানহাতে কুলি করা। আমরা কুলির জন্য যখন তিনবার কুলি করা আমরা পড়েছি সুন্নাত, তো কুলি কোন হাতে করব? ডান হাতে করব। ডান হাতে পানি মুখে দিব, ডান হাতে কুলি করব। এরপর ডান হাতে নাকে পানি দেব, কুলির পরে আসতেছে নাক। ডান হাতে কুলির পানি নেব এবং ডান হাতে নাকে পানি দেব, নাক পরিষ্কার করব বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা। এরপর আসছে আঙ্গুল সমূহের পিঠ দ্বারা ঘর মাসেহ করা। এরপর কান মাসেহ করার সময় হাতের ভিজা কনিষ্ঠ আঙ্গুলি কানের ছিদ্রে প্রবেশ করানো। শরীয়ত সম্মতভাবে আংটি যদি ব্যবহার করে থাকেন তাহলে বুজু করার সময় আংটি নাড়া দেয়া, যাকে শরীয়ত অক্ষম ব্যক্তি ঘোষণা দিয়েছে। এমন শরীয় মাজুর যদি কেউ না হয় তাহলে প্রত্যেক নামাজের সময় শুরু হওয়ার পূর্বেই ওযু করে নেয়া। ১৬ নম্বর, যারা পরিপূর্ণভাবে ওযু করে, যারা পরিপূর্ণভাবে ওযু করে অর্থাৎ যাদের কোনো অঙ্গই পানি প্রবাহিত না হয়ে থাকে না এমন, তাদের জন্য নাকের দিকস্থ চোখের উভয় কোণা, চোখের উভয় কোণা, টাকনু, পায়ের টাকনু, গোড়ালি, পায়ের তালু, গোড়ালির উপরের মোটা রগ, আঙ্গুল সমূহের মাঝখানের ফাঁকা জায়গা, সাথে সাথে কনুই, হাতের কনুই, অঙ্গসমূহের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা মুস্তাহাব। ১৭ নম্বর, ওযুর লোটা বা বদনা বাম দিকে রাখা। ১৮ নম্বর, মুখমণ্ডল ধোয়ার সময় কপালের উপর এমনভাবে পানি দেয়া যেন কপালের উপরের কিছু অংশ ধুয়ে যায়। ১৯, মুখমণ্ডল। ২০ নম্বর, হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা, মুখমণ্ডল, হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা, অর্থাৎ যতটুকু জায়গা ধৌত করা ফরজ তার চতুর্দিকের কিছু কিছু অংশ বাড়িয়ে ধৌত করা। ২১ নম্বর, দুই হাতে মুখমণ্ডল ধৌত করা। নাম্বার ২২, হাত ও পা ধোয়ার সময় আঙ্গুল সমূহ থেকে ধোয়া শুরু করা। এরপর ২৩ নম্বর, প্রত্যেক অঙ্গ ধোয়ার পর হাত বুলিয়ে অঙ্গ থেকে পানির ফোঁটাগুলো ফেলে দেয়া। নাম্বার ২৪, ২৪ নম্বর মুস্তাহাব, প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় ও মাথা মাসে করার সময় ওযুর নিয়ত কার্যকর রাখা। এরপর ২৫ নম্বর, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করার সাথে সাথে দরুদ শরীফ ও কালমায়ে শাহাদাত পাঠ করা। নম্বর ২৬, বিনা প্রয়োজনে ওযুর অঙ্গসমূহ না মোছা। নম্বর ২৭, ওযুর পর হাত না ঝাড়া, ওযুর পর হাত না ঝাড়া, কারণ এটা শয়তানের জন্য পাখায় পরিণত হয়। নাম্বার ২৮, পানি ছিটানোর সময় পায়জামার উক্ত অংশকে জামার প্রান্ত বা আঁচল দিয়ে ঢেকে রাখা উচিত। সর্বশেষ মুস্তাহাব কাজ হচ্ছে ২৯ নাম্বার, যদি মাকরু সময় না হয় তাহলে ওযুর পর দুই রাকাত নফল নামাজ আদায় করা। ইসলামের বিধিবিধান শুদ্ধ মতো শিখে তদনুযায়ী আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান।
রমজান আল্লাহর মেহমান, দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান দেখছেন সকলকে আরো একবার জানাই স্বাগত। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন রমজান আল্লাহর মেহমানের মধ্যে আমরা বিষয়ভিত্তিক কিছু আলোচনা নিয়ে আসি। মাদ্রাসার দর্শক বৃন্দ, আমাদের সমাজের মধ্যে যে গুনাহাটি অহরহর হয়ে থাকে, গুনাহ যে হচ্ছে তাও আমরা জানি না, মানে গুনাহ যে করে ফেলছি তাও আমরা জানি না, গুনাহ যে তাও আমাদের উপলব্ধি হয় না, আর সেই গুনাহটির নাম হচ্ছে গীবত। আর এই গীবত কাকে বলে, গীবত এর প্রকার কি রয়েছে, গীবত কখন করলে হয়, গীবত কখন করলে হয় না, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা এগুলো সকল কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। খাজানুল ইরফান শরীফের মধ্যে রয়েছে যে মিঠে মিঠে আকা মাদানী ওয়ালী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য রওনা হতেন অথবা সফর করতেন, তখন দুজন সম্পদশালীর সাথে একজন নিঃস্ব মুসলমানকে সাথী করে দিতেন যে এই গরিব তাদের খিদমত করবে এবং তারা তাকে পানাহার করাবে, এভাবে প্রত্যেকের কাজ চলতে থাকবে। একবার হযরত সাইয়েদুনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই ব্যক্তির সাথে দেয়া হয়েছিল। একদিন তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গিয়েছিলেন, তাই খাবার তৈরি করতে পারলেন না। তখন এই ব্যক্তিদ্বয় তাকে খাবার সংগ্রহ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে পাঠালেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে খাদিমে মাতবাক অর্থাৎ বাবুরসিখানার যিনি প্রধান ছিলেন, এই বাবুরসিখানার প্রধান হযরত সাইয়েদুনা উসামা রাদিয়াল্লাহু আনহু ইনি ছিলেন ওই বাবুরসিখানার প্রধান। তো তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল, এজন্য ওই সালমান রাদিয়াল্লাহু আনহুকে খাবার দিতে পারলেন না। অতএব তিনি বললেন, আমার কাছে কিছুই নেই। যখন হযরত সাইয়েদুনা সালমান রাদিয়াল্লাহু আনহু এসে ওই সাথীদ্বয় যে দুইজনের সাথে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন তাদেরকে বললেন, তখন তারা বললেন, উসামা রাদিয়াল্লাহু আনহু কৃপণতা করেছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন সরকার নামদার মদিনার তাজেদার অদৃশ্য সংবাদদাতা নবী হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের মুখে গোস্তের রং দেখতে পাচ্ছি। তারা আরজ করল যে আমরা গোস্ত খাইনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা গীবত করেছ এবং যে মুসলমানের গীবত করলো সে মুসলমানের গোস্ত খেল।
আমাদের বাপু যে বিষয়টা বললেন যে গীবতের কি উদাহরণ, কিভাবে আমরা গীবত করি, যে গীবতের উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আমরা উদাহরণ বলা হয় গীবতের উদাহরণ লম্বা করে, আরে বয়ান করে না, ও যে সুন্দর করে একটা লোক আছে না মাদানী চ্যানেলে, কথা কইতে গেলে লম্বা করে, শেয়ানা, খুব
শেয়ানা, শেয়ানা বললেন,
হ্যাঁ শেয়ানা।
তো শেয়ানা বলার ভিতরে কারণটা কি, দেখতে হবে নিয়ত কি,
নিয়ত
নিয়ত তো।
আর ভাই বাপু, আমরা যখন শেয়ানা শব্দটা চয়ন করি
তখন কিন্তু
কিছু শব্দ আছে, কিছু শব্দ আছে এটার মধ্যে একটা তারিফ প্রকাশ পায়,
তার প্রকাশ পায়। যখন শেয়ানা শব্দটা ব্যবহার করছি, শেয়ানা কখন যে বুদ্ধিমান তার উদ্দেশ্যে কিনা মানে, শেয়ানা আর চালাক শব্দটা কখন ব্যবহার করি, মাইনাস অর্থ,
মাইনাস
অর্থ, ঠিক আছে না, অপচয় করে, চালাকবাজি করে, নিজেকে বড় মনে করে, জাদু করে, ভাবিয়ে করিয়েছে, প্রয়োজনীয় কথা বলে, বাস বলে না, বাস দুনিয়াদার, নিজেকে বুদ্ধিমান মনে করে, তার উচ্চারণ সঠিক না, অত্যাচারী, বোনের শাশুড়ি অত্যাচার করে, চোর, বিশ্বাসঘাতক, ঘুষখোর, ঝগড়াটে, ফেসা দিল, অজ্ঞ, অশিক্ষিত, বোকা, বেশি খানা খায়, বিনামূল্যে খেতে চায়, এরকম শেখের তরিকাত আমিলে সুন্নাত দামাত বারকাত তোমরা 41টা, অর্থাৎ সহজভাবে আমি বলে ফেলি,
অনেকগুলো আছে,
অনেক
বিষয়গুলো বললে, এই বিষয়গুলো যদি আমরা কোনো মুসলমান ভাইয়ের পিছনে বলি অন্য মানুষের সাথে, তাহলে এটা কি হলো, গীবত হলো। আল্লাহ তাআলা মাফ করে ওয়ালা, এবং যাদের গীবত হয়েছে তাদের থেকে আমরা মাফ চেয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা।
আসর নামাজের পরে দেখেছেন আসুন দোয়া শিখি।
প্রিয় মাদানী মুনারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের মাদানী এবং মাদানী মুনারা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান আসুন দোয়া শিখি। এই অনুষ্ঠানে আপনারা অবগত রয়েছেন যে আমাদের এই অনুষ্ঠান আমরা দোয়া দিয়ে সাজিয়ে থাকি, আর এই অনুষ্ঠানে আমরা দোয়া অনুশীলন করে থাকি। আরও আপনারা অবগত রয়েছেন যে মাদানী মুন্নাদের জন্য আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে মাদানী মুন্নারা উপস্থিত রয়েছে।
আমরা দোয়া শিখবো। গত পর্ব আমরা দোয়া শিখেছিলাম, এই পর্ব ইনশাল্লাহ আমরা অন্য নতুন এক দোয়া শিখবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গত পর্বে আমরা ঘুম থেকে ওঠার এবং ঘুমানোর সময় যে দোয়া পাঠ করতে হয় তা শিখেছিলাম। ইনশাল্লাহ ইসাবাদাল আজকেও আমরা দোয়া শিখবো। আর আজকের দোয়া হচ্ছে ঘরে প্রবেশ করার এবং ঘর থেকে বের হওয়ার দোয়া শিখবো ইনশাআল্লাহ ইসাবাদাল। সর্বপ্রথম আমরা কোন দোয়া শিখবো? ঘরে প্রবেশ করার দোয়া। আমার সাথে সাথে আপনারা বলুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এবং বিশেষ করে মাদানী মুন্না এবং মাদানী মুনিরা, আপনারাও আমার সাথে অনুশীলন করুন, পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা খুব সুন্দর হয়েছে মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, দোয়াটা যদিও একটু বড় তারপরে মাশাআল্লাহ মাদানী মুন্না সে মুখস্থ করে নিয়েছে। আশা করব আপনাদেরও হয়ে গিয়েছে। আমরা ঘরে প্রবেশ করার দোয়া শিখলাম, এখন ইনশাআল্লাহ ঘর থেকে বের হওয়ার দোয়া শিখবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি হয়ে গেছে সবার আশা করি শুনবো, বলতে পারবেন? হ্যাঁ মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরও হয়ে গিয়েছে আশা করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা আমাদের এখানে উপস্থিত মাদানী মুন্নাদের থেকে শুনে নেই ইনশাআল্লাহ। তো আপনি শুনিয়ে দিন আমাদেরকে।
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সুবহানাল্লাহ। ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বরকতময় মুহূর্তে দেখেছেন অনুষ্ঠান মুনাজাতে ইফতার।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল মাদানী চ্যানেলের অনুষ্ঠান মুনাজাতে ইফতারের মধ্যে অংশগ্রহণ করেছি। আসুন আমরা কিছু হাদিসে কারিমা শ্রবণ করি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডে 310 পৃষ্ঠায় 2687 নম্বরে হাদিসে বর্ণিত রয়েছে, সরকারে দু আলম নূরে মুজাসসাম রসুল মুহতাসাম ইহি সালাতু ওয়াসালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। মাহে রমাদানুল মুবারক, আল্লাহ তালার রহমত বরকত আর মাগফিরাত দ্বারা আমাদেরকে ঢেকে রেখেছেন, রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করছেন। নিঃসন্দেহে প্রতিটি মুহূর্ত রহমত আর রহমত, আর এই রহমতের মাঝে আরো রহমত হচ্ছে এই মাহে রমাদানুল মুবারকের মধ্যে আমরা তারাবি নামক এই সুন্নতে কারিমা তারাবি নামাজকে আমরা আদায় করতে পারছি। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা যেন এই মাহে রমাদানুল মুবারকে রাত জেগে এবাদত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি রাত জেগে এবাদত করবে সওয়াবের নিয়তে ঈমানের সাথে, তো আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহকে ক্ষমা করে দিবে। তো এই তারাবিহ এর নামাজের একটি মাধ্যম এটা যে রাত জেগে এবাদতের মাধ্যম হয়ে যায়। যে যদি আমরা 20 রাকাত নামাজ আদায় করতে যাই সেখানে দেখা যাবে দেড় ঘন্টা সময় লেগে যায় কমবেশ, এটাও রাত জাগার অংশের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আসুন আমরা মুনাজাতে ইফতারের দিকে অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুঝে দাও শোকন গুনাহো দাও না মুঝে ইয়া রব
আমিন তোমার পুত পবিত্র শাহী দরবারে হাত তুলেছি মাওলা, মাওলা আমরা গুনাহগার, ক্রিয়াকার, বদকার, নাফরমান, মাওলা আমি তো সেই ব্যক্তি যে দিনের আলোতে গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, প্রকাশ্য গুনাহ করেছি, অপ্রকাশ্য গুনাহ করেছি, এমনও গুনাহ হয়েছে কেউ দেখে ফেলল কিনা, যখন পর্দা বাতাসে কেঁপে উঠত ভয় পেয়ে যেতাম, কিন্তু মাওলা তোমাকে ভয় করিনি, মাওলা গুনাহ করে ফেলেছি, মাওলা নাফরমানি করে ফেলেছি, তোমার রহমান রহিমের দরবারে হাত উঠিয়ে দিয়েছি মাওলা, এই রহমতের মাগফিরাতের নাজাতের এই মাসের ওয়াসিতা, মাহে রমাদানুল মুবারকের ওয়াসিতা, তোমার গাফফার নামের ওয়াসিতা, আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও।
মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
ইনসান কো গন্দগি কাটো আর তকলিফ দে পত্তলো সে বচাতা হ্যামে আহলে সুন্নত কি বারগাহ মে আর্জ হে জুতা পহনতে বক্ত পহলে কৌন সা পাও মে পহনা চাহিয়ে উতারতে হুয়ে পহলে কিস পাও কা জুতা উতারা যায় আর আগর মসজিদ জানা হো তো আব কিস তরহ মসজিদ সে বাহার পহলে কৌন সা পাও নিকাল কর কিস জুতে মে ডালা যায়।
ফরমান মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম, জুতে বকসরত ইস্তেমাল করো, যে আদমি জব তক জুতে পেনে হতা হয় গোয়া ও সওয়ার হতা হয়, ইয়ানি কম থাকতা হয়। অলবত্তা ইয়ে জেহন মে রাখিয়ে কি জব বেঠে তো জুতে উতারনে কা, রিওয়ায়াত মে হ্যায় কি বেঠো তো জুতে উতার লো تاکہ تمہارے قدم آرام پائیں۔ یہ بعض لوگوں کا خیال ہوتا ہے کہ سفر میں جوتے اتارنا ہوتا ہے، سفر میں نہیں، سفر ہو یا حضر، جب بیٹھیں تو جوتے اتار لینا اچھا ہے، کھانا کھائیں اس وقت بھی جوتے اتارنے چاہیے، جوتے پہن کر کھانا نہ کھایا جائے، چاہے ٹیبل کرسی پر بیٹھے ہوں جوتے اتار کر کھائیں۔ فرمان مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم، جب تم میں سے کوئی جوتے پہنے تو سیدھی جانب سے شروعات کرنی چاہیے، اور جب اتارے تو الٹی جانب سے شروعات کرنی چاہیے، تاکہ سیدھا پاؤں پہننے میں پہلے اور اتارنے میں آخری رہے، اور مسجد میں داخل ہو تو سیدھا پاؤں سنت ہے کہ پہلے رکھیں، اور نکلے تو پہلے الٹا پاؤں مسجد کے باہر نکالیں، لیکن جوتے کا معاملہ یہ ہے کہ پہلے الٹا پاؤں نکالنا ہے جوتے سے، اور پہننے وقت سیدھا، لیکن مسجد میں آنے جانے میں یہ مسئلہ کھڑا ہوگا۔ تو اس کا طریقہ یہ کہ دونوں سنتیں نبھانی ہے، مسجد میں سیدھا پاؤں بھی رکھنا ہے اور جوتا بھی سنت کے مطابق اترنا ہے. تو مسجد پر جب آئیں تو پہلے الٹے جوتے میں سے الٹا پاؤں نکال لیں اور مسجد میں نہ رکھیں بلکہ جوتے پر رکھ لیں، چپل پہ رکھ لیں، اور اب سیدھا پاؤں نکالیں اور مسجد میں رکھیں اور الٹا پاؤں اب مسجد میں رکھیں. تو اس طرح دونوں سنتیں نبھ گئیں. اسی طرح جب مسجد سے باہر نکلنے لگیں تو پہلے الٹا پاؤں نکالنا ہے اور پہننا سیدھا جوتا ہے، تو پہلے الٹا پاؤں نکال کر چپل پر یا جوتی پر رکھ دیں، پہنے نہیں، اب سیدھا پاؤں نکال کر جوتی میں ڈال لیں، پھر الٹا پاؤں جوتی میں ڈال لیں. تو اس طرح یہاں بھی دونوں سنتیں جو ہیں ان پر عمل ہو جائے گا. واللہ تعالی اعلم ورسوله اعلم. عز وجل وصلى الله تعالى عليه وآله وسلم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد.
আপনারা দেখেছেন ইশার নামাজের পর অনুষ্ঠান রহমতের 10 দিন.
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিলসিলা আশারায়ে রহমত আপনাদেরকে মোবারকবাদ. যে আবার আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আশারায়ে রহমতের সিলসিলা নিয়ে হাজির হয়েছি. আমরা আশারায়ে রহমতের সিলসিলা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে বয়ান শুনে আসতেছি. আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শুনব. আসুন আমরা একটা ঘটনা শুনি. যে যারা বলে থাকে যে আমাদের দোয়া কবুল হয় না, এর মধ্যে কি হিকমত থাকতে পারে? হযরতে সাইয়্যিদুনা ইয়াহিয়া বিন সাঈদ বিন কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন, আরজ করলেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি অনেক দোয়া করি আর তুমি কবুল করো না. আদেশ হলো, হে ইয়াহিয়া, আমি তোমার আওয়াজকে পছন্দ করি, তাই তোমার দোয়া কবুল হওয়ার মধ্যে বিলম্ব করি. আরেক বর্ণনার মধ্যে আসতে যার সারাংশ অনেকটা এরকম, যদি কারো আওয়াজ আল্লাহ তাআলার কাছে অপছন্দ হয় আর সে যদি দোয়া করে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতা তার চাওয়াকে তাড়াতাড়ি পূরণ করে দাও, যাতে করে কি সে আমার কাছে আর না চায়। আর যদি কারো চাওয়া আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে থাকে, অর্থাৎ আল্লাহ তার আওয়াজকে পছন্দ করে, তাকে আল্লাহ পছন্দ করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতা তার দোয়াকে অর্থাৎ তার চাহিদাকে এখন পূরণ করে দিও না, কেন তার আওয়াজ আমার কাছে ভালো লাগে, সে যেন আমার কাছে আবার চায়, আবার চায়। তো প্রিস্তাই বাইরা, তো দোয়া দেরি করে কবুল হওয়ার মধ্যে এটা একটা হিকমত আছে। যেমন বলা হচ্ছে আত-তারগিব ওয়া তারহিব, এই কিতাবের দ্বিতীয় খণ্ড 114 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 9, এর মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তিন জনের দোয়াকে কবুল করেন না, আল্লাহ তাআলা তিন জনের দোয়াকে কবুল করেন না। নাম্বার এক, যে ব্যক্তি গুনাহের দোয়া করে। নাম্বার দুই, যে ব্যক্তি এমন কিছু চাই যা দ্বারা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়। এবং নাম্বার তিন হচ্ছে যে ব্যক্তি কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি চাই। যেমন বলে আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। তো প্রিয় ভাইরা, আমরা শুনলাম হাদিসে পাকের মধ্যে তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে না। তো প্রিয় ভাইরা, বুখারী শরীফের চতুর্থ খণ্ড 200 পৃষ্ঠা হাদিস নাম্বার 6340 এর মধ্যে বর্ণনা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তারাহুরা না করো ততক্ষণ তোমাদের দোয়া কবুল হয়, আর এটা বলো না আমি দোয়া করেছিলাম কবুল হয়নি। তো যেহেতু আমরা দোয়ার ব্যাপারে শুনতেছি, আসুন আমরা আরও কিছু মাদানী ফুল শ্রবণ করি। একবার হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাম তিনি এক ব্যক্তিকে খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে দোয়া করতে দেখলেন। তো তার দোয়া দেখে হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম ইনার কাছে মানে মায়া আসলো আর বলতেছে মানে এই ব্যক্তি যে ফরিয়াদ করতেছে যদি আমি পারতাম তাহলে আমি তার সমস্যার সমাধান করে দিতাম। তো হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, এই আল্লাহ তুমি এই ব্যক্তির দোয়াকে কবুল কেন করছো না? তো আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এর কাছে ওয়াহী পাঠালেন, এই মূসা আলাইহিস সালাম আমি তো তোমার থেকেও বেশি দয়ালু, আমি তো তোমার থেকেও বেশি দয়ালু। সে যে আমার কাছে দোয়া করতেছে কিন্তু তার মন এটা হচ্ছে তার ছাগলের পালে। তো হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে গেলেন আর বললেন, হে অমুক, যে তুমি তোমার মনকে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে দোয়া করো। ওই ব্যক্তি তাড়াতাড়ি সতর্ক হলেন এবং আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ হয়ে তিনি দোয়া করলেন আর সাথে সাথে তার দোয়া কবুল হয়ে গেল। কারণ আল্লাহ তাআলা দোয়া কবুল করার ব্যাপারে নিজে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারা আয়াত 186 পারা হচ্ছে 2, আমি দোয়া কবুল করি আহ্বানকারী যখন সে আমাকে আহ্বান করে। তো কৃষ্ণাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কেউ যে আহ্বান করার মতো হওয়া চাই, আল্লাহ তাআলা ইরশাদ করতেছে আমি কথাই উত্তম কবুলকারী। আরেক জায়গার মধ্যে ইরশাদ হচ্ছে আমার নিকট দোয়া প্রার্থনা করো আমি কবুল করব, আমার নিকট দোয়া করো আমি কবুল করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক।
তারপর দেখেছেন নিগ্রানি সুরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা।
আজ কা হামারে সিলসিলে কা মৌযু হ্যায় মেরি আজাদী।
ইনসান ফি নফসিহি উমুমি তৌর পর রোক টোক কো পসন্দ নহীন করতা, মগর ইয়ে দুরুস্ত নহীন হ্যায়।
জিসকো মানা কিয়া জা রাহা হোতা হ্যায় ভো ইয়েহি বাত কেহতা হ্যায় কি আপকো মেরে আন্দর কীড়ে নজর আতে হ্যায়।
জব সমঝানে ওয়ালে কে বারে মে ইয়ে জেহন আপকা বান জায়েগা না কি ইয়ে মেরা খায়রখা হ্যায়, মুজসে জ্যাদা ইলম ওর তাজরবা হ্যায়, اور میری برائیوں کے علاوہ میری خوبیوں پہ بھی اس کی نظر ہے, اور پھر اگر وہ چیزیں ان کے ساتھ ساتھ اس سے محبت بھی ہے, محبت کے ساتھ اب اسے عقیدت بھی ہے, اب اس کی بات نہ ماننے کا کوئی جواز نہیں بنتا, کوئی تک نہیں بنتا, وہ آپ کی آزادی پر پابندی نہیں لگا رہا بلکہ آپ کو بربادی سے بچا رہا ہے.
وقت کے ساتھ ساتھ ایسی صورت اختیار نہ کریں کہ ماں باپ ہی بچے کے بہترین دوست بن جائیں.
ماں باپ اگر صرف ڈاکٹر بنے رہیں گے نا تو کچھ بھی نہیں ہوگا, کہ جب پیشنٹ مریض ہوگا تب ٹائم دیں گے, مریض نہیں ہوگا تو ٹائم نہیں دیں گے.
وہ بھی آن کال ڈاکٹر,
آن کال ڈاکٹر,
ڈیوٹی ڈاکٹر ہو تو چلو.
یہ نہیں ہے, ماں باپ ڈاکٹر نہیں ہے, ماں باپ تو سب کچھ ہے.
انشاءاللہ آج اب سے نیت کرتا ہوں کہ والدین کو اپنا مخلص سمجھوں گا, آج آپ نے سمجھا دیا, بہت شکریہ.
ماں باپ سے چھپنے کا کوئی تک نہیں بنتا, ماں باپ سے بھاگنے کا کوئی تک نہیں بنتا. یہ آپ کے خیر خواہ ہیں, یہ آپ کے خیر خواہ ہیں, یہ آپ کے خیر خواہ ہیں. کتنا بڑا ٹینشن ہوتا ہے اس وقت ماں باپ کو جب وہ آپ کو کال کریں اور آپ کو ٹریس کریں اور اللہ کی پناہ, اور آپ دیکھیں یار امی کا فون ہے یار اٹھا لینا, یار اٹھاؤں گا بولے گی گھر. آپ میں آج بھی یہ صلاحیت ہونی چاہیے کہ جب آپ ایک بچپن میں ایک پتیلی کی طرف دوڑے تھے اور آپ کے والد صاحب نے دور سے آواز لگائی تھی, بیٹا دور رہو یہ گرم ہے, آپ نے ہاتھ لگا کے چیک نہیں کیا تھا کہ یہ گرم ہے, آپ نے والد صاحب کی بات مان لی تھی کہ ابو کہہ رہے ہیں تو یہ گرم ہوگی. جس طرح آپ نے بغیر پتیلی کو ہاتھ لگائے مان لیا کہ ابو کہہ رہے ہیں گرم ہے تو یہ گرم ہوگی, اور آپ رک گئے ہاتھ لگانے سے, اسی طرح اگر آپ کے والد صاحب آپ کو کہہ رہے ہیں کہ بیٹا باہر مت جاؤ اس ٹائم پر آپ کے لیے نقصان دہ ہے, آپ مان جائیے. آپ کے والد صاحب کہہ رہے ہیں بیٹا اس وقت سو جائیے تو آپ مان جائیے, بیٹا یہ کام چھوڑ دیجیے تو آپ مان, جبکہ وہ کام جو آپ کے والد صاحب آپ کو چھڑوا رہے ہیں اس کا چھوڑنا اللہ کی نافرمانی نہ ہو, تو والد صاحب کی بات مانیے, امی کی بات مانیے اور مان جائیے, کیونکہ یہ آپ کی خیر خواہ ہیں. میں نے جو ابتدان جو بات عرض کی نا, تین چار چیزیں, اگر یہ بات والد کے لیے, والدہ کے لیے, اپنے خیر خواہ کے لیے ہو جائے نا, یہ میرا خیر خواہ ہے, یہ میرے بھلا چاہتے ہیں، یہ مجھ سے زیادہ تجربے کار ہیں، یہ علم میں مجھ سے زیادہ ہیں، اور میری خوبیوں کے، میری خامیوں کے علاوہ میری خوبیوں پہ بھی نظر رکھتے ہیں۔ تو میں نے پہلے بھی عرض کر دی تھی کہ اگر ایسے پیرنٹس یا ایسے بڑے کہیں کہیں جہاں پر کوئی حرج نہیں ہے، نہ اخلاقی نہ شرعی، وہاں پر بھی اگر آپ روکیں گے ٹوکیں گے نا، تو صحیح جگہ وہ روکنے ٹوکنے میں ان کو اپنی آزادی کے ضائع ہونے کا لگا رہے گا۔ تو آپ اپنے ماں باپ پر بھروسہ کریں۔ میں تو اولاد کو یہی عرض کروں گا، آپ ماں باپ پر بھروسہ نہیں کرو گے تو کس پر کرو گے؟ آپ کو دوست پر بھروسہ ہے، آپ پر باہر اپنے کسی کلیگ پر بھروسہ ہے، مگر اس پر بھروسہ نہیں ہے جس نے آپ کو پال پوس کا اتنا بڑا کر دیا۔ آپ کو اس پر بھروسہ نہیں ہے جو آپ کی انگلی کا جلنا اس پر گوارا نہ تھا۔ آپ پر اس پر بھروسہ نہیں ہے کہ جب آپ سیڑھی کے پاس چلے جاتے تھے تو اس کی سانسیں بند ہو جاتی تھی کہ بیٹا گر نہ جائے، اس کو چوٹ نہ لگ جائے۔ وہ لوہے کے دروازے لگا دیتے تھے کہ خرچہ کر کے کہ باہر نکلے گا تو اس کو چوٹ لگ جائے گی۔ آپ اس پر اعتماد نہیں کر رہے کہ جب آپ سوئچ کی طرف بھاگتے تھے تو وہ پیچھے سے بھاگتے تھے کہ یہ انگلی لگا دے گا تو اس کو کرنٹ لے گا۔ اس وقت کوئی آپ کا دوست آپ کو بچانے نہیں آیا تھا، اس وقت کوئی آپ کا باہر کا ہمدرد بچانے نہیں آیا تھا۔ جن والدین نے پال پوس کر آپ کی ایک ایک سانسوں کا خیال لگ کر، آپ کے ایک ایک عضو کا خیال لگ کر، آپ کی غذاؤں کا خیال لگ کر، آپ کی صحت کا خیال لگ کر، آپ کو ڈاکٹر کے پاس لے جا کر آپ کو بڑا کیا، اور آج جب آپ گھر سے باہر نکلتے ہیں اور وہ ماں باپ وہی آپ کو کہتے ہیں کہ بیٹا نہیں کرو، تو آپ کہتے ہیں کہ میرے ماں باپ میری آزادی پر پابندی لگا رہے ہیں، یہ نادانی ہے۔ بیٹی کہتی ہے کہ ماں میری آزادی پر پابندی لگا رہی ہے، باپ میری آزادی پر پابندی لگا رہے نہیں۔ بیٹیوں کو وہ سمجھدار اور سلجھے ہوئے ماں باپ جن چیزوں سے روک رہے ہیں نا، وہ بیٹیاں کو بھی نہیں پتا، کیونکہ ان کی عمریں بڑی ہیں والدین کی، انہوں نے اس راہ پر چلنے والی لڑکیوں کا انجام جان لیا ہے۔ اب وہ نہیں چاہتا کہ میری بیٹی اس راہ پر چلے، اس انجام کو وہ بھی پہنچے۔ وہ آپ کو پہلے سے روک رہے ہیں، اور آپ کو اس کی آزادی نظر آ رہی ہے، اور آپ کے ماں باپ کو اس آزادی میں آپ کی بربادی نظر آ رہی ہے۔ جس وقت آپ کو بیٹا نظر نہیں آ رہی، مگر جب آپ کی اولاد ہو جائے گی نا، پھر آپ کو آپ کے ماں باپ کی قدر ہوگی۔ یہ ہے یعنی کہ اگر آپ تاخیر سے آتے ہیں تو کل، ابھی آپ کو نہیں اندازہ، جب کل آپ کی اولاد تاخیر سے آئے گی اور آپ دروازے کے گرد چکر لگا رہے ہوگے نا کہ بیٹا ابھی تک یا بیٹی ابھی تک آئی نہیں ہے، تب آپ کو پتا چلے گا کہ ہم نے اپنے بچپن میں اپنے ماں باپ کو کتنی تکلیف دی تھی، اور ہمارے ماں باپ جو ہم کو منع کرتے تھے، ہماری آزادی پر پابندی نہیں لگاتے تھے، بلکہ ہمارے ماں باپ ہم آزادی کے ساتھ، اچھی زندگی کے ساتھ آگے کا سفر طے کر سکے، ہمیں یہ راستہ بتاتے تھے۔
سگریٹ پینے سے کیوں منع کرتے ہیں؟
صحت کے لیے نقصان دہ۔
ہم جیسی نوجوان نسل کو والدین باہر نکلنے سے، زیادہ دیر باہر رہنے سے، دوستوں میں رہنے سے منع کرتے ہیں، اور ہم یہ سمجھتے ہیں کہ ہم سے ہمارے ساتھ زیادتی ہو رہی ہے، تو اس میں ہمیں آزادی ملنی چاہیے کہ نہیں؟
ہمیں آزادی ہے، مگر آزادی ایک حدود و قیودات کے اندر ہے۔ سرکار صلی اللہ تعالیٰ علیہ وسلم کی بارگاہ میں ایک شخص حاضر ہو کر عرض کرتا ہے کہ میں ہجرت کے لیے، عزت پہ بیعت کرنے کے لیے آپ کے پاس حاضر ہوا ہوں، اور میں اس حال میں آیا ہوں کہ میں اپنے والدین کو رلا کر آیا ہوں۔ آپ نے فرمایا کہ لوٹ جا، جس قدر رلایا اس قدر اب انہیں ہنسا۔
تار پر دیکھے چھن بیبھنو گروتو پورنو بیشو نیے شورا شوری انوشتھان سنتے بھارا بیان۔
دیش لائیں پھیرا سنتے پوری پورنو بیانے آپ نے دیکھے شاگوتو، انشاءاللہ عز و جل اللہ رب العالمین ایر دویائی امرا آبارو آپ نے دیر شمو کے سنت پریپورن بیان نیے اپستھت ہلام۔ پر اسلامی بھائی مدانی چینل درشک بند بشدھ عقیدہ سمپن ایماندار جدی تار آمول جدی بشدھ ہوئی، تار آمول جدی مضبوط ہوئی، سے آمول انوجائی جناتے پروش کربے۔ جی ہاں، تار آمولر حساب انوجائی تاکہ جناتر استور، جناتر مقام دان کرا ہوبے۔ قرآن پاکر بیش کو ایک جائگائی جناتر پرابت نیامت سمہ سمپرکے اللہ تعالی برننا کرے چھن، جمنی بابے چے شے سمست نیامتر برننا پارا ساتائش سورہ واقعار آیات نوں پنرو تھیکے چوبیش ہوئے چھے۔ ای آیات کریمار جی سارمرم رہے سیٹار پرتی جدی ہمیں خیال کری تاہلے بجتے پارب اللہ رب العالمین جناتر مدد جی ناج نیامت ہمارے دیبین، جناتے ہمارے جو اپہار دیبین، اپڈوکن دیبین، سی بیپارے اللہ تعالی قرآن مادھیمے ہمارے گھوشنا دچھن۔ یہ آیاتر مدد جناتے پراپت نیامت سمہر کیمن بہار ہوبے، جنات باسیرا سے سگندھمے جناتے سامنا سامنی ہیلان دیے اتنت شانتی بسے تھاکبے، تر خدمتر جنو অনেক জান্নাতি গোলাম নিযুক্ত থাকবে, পান করার জন্য আলোকজ্জ্বল পেয়ালা থাকবে, সূর্য উদিত হওয়ার জন্য তাদের ডানে তাদের বামে হুকুমের অপেক্ষায় থাকবে, তাদের সামনে প্রবাহমান সরাবের ঝর্ণা, তাদের চাহিদা মতো খাদ্য এবং উত্তম ফল ফলাদি। মোট কথা হলো জান্নাতে জান্নাতবাসীর জন্য প্রভুর দয়ায় বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করার সুযোগ থাকবে এবং বিভিন্ন প্রকার নিয়ামত অর্জন তারা করবে। স্মরণ রাখবেন, দুনিয়ার যে কোনো নিয়ামত জান্নাতে প্রাপ্ত সামান্যতম নিয়ামতের তুলনায়ও অতি নগণ্য। জি হা, হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি আমার নেককার বান্দাদের জন্য ওই সমস্ত নিয়ামত নির্ধারণ করে রেখেছি যা কোনো চক্ষু দেখিনি, কোনো কান শুনিনি এবং কোনো অন্তর তা উপলব্ধি করতে পারেনি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জান্নাতে 100টি স্তর আছে। প্রত্যেক স্তর আসমান ও জমিনের ব্যবধান, প্রত্যেক স্তরের ব্যবধান আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানের মধ্যে যে ব্যবধান রয়েছে ওই ব্যবধান, এবং জান্নাতুল ফিরদৌস যেটা রয়েছে সেটা সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতের একটি, আর সেখানে 4টি ঝর্ণা প্রবাহমান রয়েছে এবং তার উপর রয়েছে আরশ। সুতরাং তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তবে জান্নাতুল ফিরদৌসই কামনা করবে। জান্নাতবাসীদেরকে তাদেরকে উন্নত পর্যায়ের আরোহী এবং ঘোড়া প্রদান করা হবে, সে আরোহণ করে যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবে। একেবারে নিম্ন স্তরের যিনি জান্নাতি হবে তার জন্য বাগানসমূহ, রমণী, খাদেমগণ এবং জান্নাতি সিংহাসন থাকবে 1000 বছরের সমপরিমাণ দূরত্বের। তাদের নিকট সবচেয়ে অধিক সম্মানী হবে তারাই যারা আল্লাহ তাআলার দিদার দ্বারা সদা সকাল সন্ধ্যা ধন্য হবে। যখন জান্নাতিরা জান্নাতে যাবে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমাদের আর কিছু চাহিদা আছে কি যা তোমাদের জন্য তোমাদের রব দান করবে? তারা বলবে, তুমি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করোনি, জান্নাতে প্রবেশ করিয়েছ, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ? সে সময় আল্লাহ তাআলার নূরানি জালওয়া যা পর্দার অন্তরালে ছিল তা উঠে যাবে, সবাই আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যা শুনেছি এর উপর খেয়াল রেখে জান্নাতের যে বর্ণনা আমরা শুনতে পেরেছি, জান্নাতের যে বাহার আমরা জানতে পেরেছি, এর উপর খেয়াল রেখে, এর উপর দৃষ্টি রেখে আমাদেরকে জান্নাতের হকদার হওয়ার জন্য যে আমল করা প্রয়োজন সে আমল করার সৌভাগ্য দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
এরপর আবারো দেখেছেন ইলম ও হিকমতে পূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
এক হালকি সি মুস্কুরাহট দিল মে খুশি দাখিল কর দেতি হ্যায়, খুশি আর মুস্কুরাহট কা বড়া গহরা তালুক হ্যায়, আপনো কা মুস্কুরা কর দেখনা দিন ভর কি থকন দূর কর দেতা হ্যায়, কভি কিসি কি মুস্কুরাহট দেখ কর হি মুস্কুরাহট আ জাতি হ্যায়, হর শখস খুশ রহনা চাহতা হ্যায়, পর আমির আহলে সুন্নত সে আরজ হ্যায় কি আজ কে ইস তেজ তরিন পর মুশকিল দৌর মে চাহতে হুয়ে ভি হম আপনে আপ কো খুশ নহি রখ পাতে, ऐसी सूरत हाल में क्या किया जाए और आप अपने आप को किस तरह इस कदर मुस्कुराहट पर आमादा करते हैं, और ये भी इरशाद फरमाइए कि हकीकी खुशी किन आमाल से नसीब होती है।
बाज लोग ऐसे होते हैं कि जो खुश नजर आते हैं, कुछ लोग खुश नजर नहीं आते, बाज लोग फितरी तौर पर बेचारे मतलब वो मूड ऑफ ही उनका लगा रहता है, ऐसा लगता है जैसे कहीं से कि लड़ भिड़ के आए हों या घर में लड़ाई हो गई है, और बाज होते हैं कि वो ऐसे खुशबाश होते हैं, और बाज तो जरूरत से ज्यादा खुशबाश होते हैं कि मैयत में भी जाकर हम मुस्कुरा रहे होंगे। तो हर चीज में एतदाल, हंसना बिला जरूरत ये भी नहीं मुनासिब, और मुस्कुराना जो ये अच्छी बात है, लेकिन जरा मौत मैयत में किसी के सदमे के मौके पर बहुत ذہن پر سنجیدگی رکھنا مناسب۔ تو مسکرانا اچھا کام ہے۔ حضرت سیدنا جریر بن عبداللہ بجلی رحمت اللہ تعالی علیہ فرماتے ہیں کہ میری طرف سرکار صلی اللہ تعالی علیہ وسلم نے
جب بھی دیکھا میں نے دیکھا کہ وہ مسکراتے ہیں میرے سامنے. اور حضرت سیدنا مسور بن مخرمہ رضی اللہ تعالیٰ عنہ کی بھی اسی طرح کی ملتی جلتی حکایت ہے کہ سرکار صلی اللہ تعالیٰ علیہ وسلم میری طرف دیکھتے تو مسکراتے, تو میں بھی مسکراتا. میرے والد صاحب جب دیکھتے کہ سرکار صلی اللہ تعالیٰ علیہ وسلم میری طرف دیکھ کر مسکراتے ہیں اور مجھے دعا دیتے ہیں, تو میرے والد صاحب بھی یہ دیکھ کر مسکراتے. تو مسکراہٹوں کے مدنی پھول تو ہر ایک کے دل میں کھلنے چاہیے کہ کسی کا موڈ آف ہو تو مزہ نہیں آتا. چھوٹا بچہ بھی جو مسکرائے گا ہنسے گا تو بڑا پیار آئے گا, اور بعض بچے سیریس ہوتے تو اتنا اس کو لوگ پیار بھی نہیں کرتے, وہ مزہ نہیں آتا. اتنا بچہ بس مسکراتا رہے تو وہ بس پھول کھلتے رہے دل کے اپنے. اب یہ فطری امر ہے سارے بچے کو, تو بےچارہ بچہ ہے اس کے نصیب, کوئی مسکراتا ہے کوئی بس نہیں مسکراتا. کہ بڑے جو ہیں وہ تکلف کے ساتھ مسکرانے کی عادت پیدا کر سکیں. حضرت سیدتنا ام الدرداء رضی اللہ تعالی عنہا نے ایک بار حضرت سیدنا ابو الدرداء رضی اللہ تعالی عنہ سے پوچھا کہ آپ کو میں دیکھتے ہوں جب دیکھو مسکراتے رہتے, تو فرمانے لگے کہ میں نے سرکار صلی اللہ تعالی علیہ وسلم کو بھی دیکھا ہے کہ مسکراتے رہتے, تو اس لیے میں بھی مسکراتا رہتا ہوں. تو میرے آقا صلی اللہ تعالی علیہ وسلم بکثرت مسکراتے تھے. حضرت سیدنا نفع اعمہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں کہ حضرت سیدنا برا بن عازب رضی اللہ تعالیٰ عنہ سے میری ملاقات ہوئی, تو انہوں نے میرا ہاتھ پکڑ کے مجھ سے مصافحہ فرمایا, یعنی ہاتھ ملائے اور مسکرانے لگے. پھر پوچھا جانتے ہو میں نے ایسا کیوں کیا؟ میں نے عرض کی نہیں, تو فرمانے لگے نبی کریم رؤوف الرحیم علیہ افضل الصلاۃ والتسلیم نے مجھے شرف ملاقات بخشا, تو میرے ساتھ ایسے ہی کیا. پھر مجھ سے پوچھا جانتے ہو میں نے ایسا کیوں کیا؟ میں نے عرض کی نہیں. آپ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نے فرمایا کہ جب دو مسلمان ملاقات کرتے وقت مصافحہ کرتے یعنی ہاتھ ملاتے ہیں, اور دونوں ایک دوسرے کے سامنے اللہ عز و جل کے لیے مسکراتے ہیں, تو ان کے جدا ہونے سے پہلے ہی ان کی مغفرت کر دی جاتی ہے. تو بہرحال مسکراہٹ کی عادت ڈالیں, بھلے دل نہیں کرے تو بھی تھوڑا مسکرا لیا کرے. مسلمان کے سامنے مسکرانا یہ سنت ہے, حدیث پاک میں اس کو صدقہ کہا گیا ہے. صلو علی الحبیب صلی اللہ تعالی علیہ وسلم.